الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على حي على الفلاح الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা সেই সমস্ত মুমিনদের পরিচয় বা চিত্র তুলে ধরেছেন যারা যখন পরীক্ষায় পতিত হন, পরীক্ষার মুখোমুখি হন, তাদের ঈমান দোদুল্যমান হয় না, বরং পরীক্ষার সময় তাদের ঈমান দৃঢ়তা লাভ করে এবং তারা পূর্বের তুলনায় খোদার দিকে বেশি ঝুঁকে, বেশি খোদা তালার সামনে বিনত হয়। এই আয়াতগুলোর অনুবাদ পড়ছি। অনুবাদ হল, হে যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত আখ্যা দেবে না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা এর উপলব্ধি রাখো না। এবং আমরা অবশ্যই তোমাদেরকে ভয় ভীতি ক্ষুধা ধন সম্পদ প্রাণসমূহ এবং ফল ফলাদির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব এবং তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও, এমন ধৈর্যশীল যারা যখন কোন বিপদ আসে বলে যে নিশ্চয় আমরা আল্লাহরই আর আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তনকারী, এরাই ওই সকল লোক যাদের প্রতি তাদের প্রভুর পক্ষ থেকে আশিস এবং রহমত সমূহ বর্ষিত হয়, এরাই হেদায়েত প্রাপ্ত। এই আয়াতগুলোর প্রথমটি থেকে এটি প্রতিভাত হয় বা স্পষ্ট হয় যে খোদা তাআলা মুমিনদেরকে ধৈর্য এবং সালাতের বা নামাজের বা দোয়ার নির্দেশ দিয়েছেন। তো এই দুটো বৈশিষ্ট্য এক মোমেনের ভিতর থাকা আবশ্যক, বিশেষ করে পরীক্ষার মুহূর্তে এটি প্রকাশ পাওয়া যায়। বাহ্যত ছোট দুটো শব্দ, কিন্তু এর অর্থ অতি ব্যাপক। সবরের একটি অর্থ হল মানুষ যখন কষ্ট পায়, অভিযোগ এবং হাহুতাশ যেন না করে, আর কোন অভিযোগ বা হাহুতাশ না করে কষ্টকে কষ্ট সহ্য করা উচিত। কেননা এই অভিযোগ অনুযোগ কোন ক্ষয়ক্ষতির কারণে কান্নাকাটি করা, হাহুতাশ করা কারণে অনেক সময় আবেগের আতিশয্যে মুখ থেকে এমন শব্দ বেরিয়ে যায় যা খোদা তালার কুফরির নামান্তর। সবর শব্দের আরেকটি অর্থ হল দৃঢ়চিত্ত হও, অবিচলতা প্রদর্শন করো, দৃঢ়তা প্রদর্শন করো। তৃতীয় অর্থ হল সবর শব্দের আলাদা আলাদা নির্দেশাবলীর উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থেকে সে অনুসারে কাজ করো। চতুর্থ অর্থ হল খোদা যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলো এড়িয়ে চলো। ধৈর্যের দুটো মাধ্যম এখানে তুলে ধরা হয়েছে, একটি হল সহ্য, ধৈর্য, সৎসাহস এবং দৃঢ়তার সাথে সকল পরীক্ষা এবং সমস্যাকে ধৈর্যের সাথে মোকাবেলা করা। তোমাদের পা যেন দোদুল্যমান না হয়, তোমাদের ইমান যেন দুর্বল না হয়। আর দ্বিতীয়ত খোদার যে সমস্ত আদেশ এবং নিষেধাজ্ঞা রয়েছে সেই সম্পর্কে সচেতন থেকে জীবন যাপন করো এবং খোদার সামনে ঝুঁকো এবং বিনত হও। আল্লাহ তাআলা আবার সবর শব্দের সাথে সালাত শব্দ ব্যবহার করেছেন, আর এভাবে দোয়ার প্রতি অধিক মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন অভিধানে সালাত শব্দের যে অর্থ বর্ণনা করা হয়েছে তার সারসংক্ষেপ হল নিম্নরূপ, বা এভাবে এর সারসংক্ষেপ বর্ণনা করা যায় যে নামাজের প্রতি মনোযোগী হও, নামাজ ছাড়াও দোয়ার উপর জোর দাও, ধর্মের উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকো, ইস্তিগফারের প্রতি মনোযোগী হও, জিকরে ইলাহি বা খোদার স্মরণ এবং খোদার প্রশংসার ব্যাপারে সচেতন হও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করো। তো এই আয়াতে প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য বা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে পরীক্ষা এবং সমস্যার সময় সবসময় ধৈর্যের সাথে, অবিচলতার সাথে কষ্টের যুগের মোকাবেলা করো। কোন অবস্থায় তোমাদের নেক কর্ম এবং সৎকর্ম এবং উন্নত নৈতিক গুণাবলীতে কোন ঘাটতি না দেখালে নামাজ, দোয়া, জিকরে ইলাহি এবং দরুদ শরীফের প্রতি এই পরীক্ষার যুগে, কষ্টের যুগে বেশি মনোযোগী হও। এই চিন্তা এবং এই চেতনা এবং এই কর্মপন্থা নিয়ে যদি খোদার কাছে সাহায্যের জন্য আকুতি মিনতি করো এবং এর উপর যদি দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকো, তাহলে স্মরণ রাখবে যে পরীক্ষার যুগ যখন অস্থায়ী, তা তোমাদেরকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করবে। এক মোমেনের চূড়ান্ত আশ্রয়স্থল হলেন খোদা তালা, খোদার মহান সত্তা। কোন আহমদি যদি কথা বলে যে আমি আল্লাহকে মানি না, যা অসম্ভব, এটি হতে পারে না। যেখানেই খোদার উপর, খোদার সত্তার উপর ইমান দুর্বল হয়, সেখানে আহমদি আর আহমদি আখ্যায়িত হতে পারে না, তার আহমদিয়ত এবং ইসলাম হৃদয় থেকে বেরিয়ে যায়। তাই এক আহমদি মুসলমানের যেখানে আল্লাহর অদৃশ্য সত্তার উপর দৃঢ় ইমান থাকে, সেখানে এই কথার উপরও দৃঢ় ইমান থাকা চাই যে সর্বাবস্থায় আমার আশ্রয়স্থল, আমার আশ্রয় হলেন, আমার নির্ভরস্থল হলেন আমার আল্লাহ। আর পরীক্ষা এবং যে কষ্ট শত্রুর পক্ষ থেকে চাপানো হয় মোমেনদের উপর, সে মুহূর্তে বুদ্ধিমত্তা এবং ইমানেরও এটি দাবি। সুতরাং এমন পরিস্থিতিতে এই সত্তার সাথে সম্পর্ককে আরো দৃঢ় করুন, যিনি আশ্রয়স্থল আর যিনি এই পরীক্ষা থেকে পরিত্রাতাও মুক্তিদাতাও। আর পরীক্ষার সময় যদি ধৈর্য এবং দোয়াতে একটা বিশেষ মনোযোগ নিবদ্ধ করে যদি আমরা আল্লাহর দিকে ঝুঁকি, তাহলে সেই সত্তা যিনি সবচেয়ে বেশি স্নেহশীল, যিনি সেই মায়ের তুলনায় নিজ বান্দাকে বেশি ভালোবাসেন, যে মা বাচ্চার প্রতিটি কষ্টকে তার ভালোবাসায় নিমগ্ন হয়ে তার কষ্ট সহ্য করে। আর খোদা তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন যে ইন্নাল্লাহ মা সাবরিন, এই আয়াতের মাধ্যমে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে নিশ্চয় আমি তোমাদের সাহায্য করো, যারা ধৈর্য ধরবে যারা দোয়া করবে তাদেরকে আমি অবশ্যই সাহায্য করব, কিন্তু তোমাদেরকেও যদি আমার সাহায্য চাও তোমাদেরও অবিচলতার সাথে আমার দাসত্বের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্ব কিভাবে পালিত হয় আমি পূর্বেই বলেছি যে পরীক্ষার সময়ে তোমার অবিচলতা কোনোভাবে যেন অবিচলতা বা দৃঢ়চিত্ততা যেন কোনো চিড় না ধরে, আর কনিষ্ঠভাবে খোদার সামনে ঝুঁকো। আজ প্রতিটি আহমদীর বা প্রত্যেক আহমদীর এটি দায়িত্ব। আমি পূর্বের খোদবা বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানে এবং কোনো কোনো আরব দেশে আর ভারতের কোনো কোনো অঞ্চলে আহমদীদের কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, কঠিন পরিস্থিতির তারা সম্মুখীন। পাকিস্তানের মতো অবস্থা তো কোথায় নেই, পাকিস্তানের অবস্থা ক্রমশ অধঃপতিত হচ্ছে, জুলম এবং অত্যাচার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিন মৌলভী কোনো না কোনো নতুন কথা সামনে নিয়ে আসে আর সরকারও তাদের সাথে আছে, কোনো কোনো ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা জামাতের সদস্যদের উপর কঠোর আচরণে কোনো ত্রুটি করে না। অন্যান্য কিছু দেশেও জুমা এবং নামাজের উপর বিধি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয় যে জুমা পড়বে না। কিন্তু যাই হোক, আমি যেভাবে আপনাদের বলেছি যে খোদা তাআলা বলেন এমন পরিস্থিতিতে ইমানকে পূর্বের তুলনায় দৃঢ় করো, আর এই দৃঢ়তা সৃষ্টির জন্য তোমার বাহ্যিক যে কাজকর্ম আছে তাকে উন্নত করো আর ইবাদতের মানকেও উন্নত করো, তাহলে দেখো খোদা কিভাবে তোমার সাহায্যের জন্য ছুটে আসেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এ সম্পর্কে বলেন যে পবিত্র হওয়ার চেষ্টা করো, মানুষ পবিত্র সত্তাকে শুধু নিজে পবিত্র হলেই পেতে পারে, আল্লাহ যিনি পবিত্র সত্তা তাকে পাওয়ার জন্য মানুষের নিজেকে পবিত্র করা বা পাক করা আবশ্যক। আল্লাহ মুসা আলাইহিস বলছেন যে নেয়ামত কিভাবে পাওয়া সম্ভব, এর উত্তর খোদা তাআলা নিজেই দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্যের সাথে খোদার কাছে সাহায্য চাও। নামাজ কি? নামাজ হল সেই দোয়া যা খোদা তালার তাসবিহ, খোদা তালার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা আর ইস্তিগফার আর বিগলিত চিত্তে করা হয়। তাই নামাজ যখন পড়ো, উদাসীন লোকদের ন্যায় শুধু আরবি শব্দের ভিতর সীমাবদ্ধ থাকবে না। যারা মাসুম ইসলাম বলছেন যারা আরবি জানে না, নিজ ভাষায় তাদের দোয়া করা উচিত। কেন বলছেন যে নামাজ যখন পড়ো তখন খোদার কালাম কোরআন এবং দোয়ায় মাসুরা বা রসুল্লাহ সাল্লাহ ইসলামের উক্তির ছাড়াও বাকি সমস্ত দোয়া নিজের ভাষায় বিগলিত চিত্তে করো। খোদা তালার দরবারে বিগলিত চিত্তে কাঁদো নিজের নিজ ভাষায়, যেন তোমাদের হৃদয়ের উপর সেই বিনয়ের সেই আকুতি মিনতির কোনো প্রভাব পড়তে পারে। নিজ ভাষায় দোয়া করলে তোমার হৃদয় থেকে যদি কথা, হৃদয় নিংড়ানো যদি আকুতি মিনতি হয়, এর ফলেই হৃদয় মন বিগলিত হবে। এবং হুজুর বলছেন তাই দোয়াতে একটি বিশেষ ব্যাকুলতা এবং উৎকণ্ঠা প্রকাশ পাওয়া চাই। এটি যদি সৃষ্টি হয় তাহলে খোদা তাআলা বান্দার দোয়া সর্বোত্তম ভাবে গ্রহণ করেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আম্মাই ইউজিবুল মুদদাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস-সু ওয়া ইয়াজআলকুম খুলাফাল আরদ। কোন বেকুল ব্যক্তির দোয়া কে শুনে, অর্থাৎ সে যখন খোদার কাছে দোয়া করে এবং তার কষ্টকে কে দূর করে, তিনি তোমাদের এবং সমস্ত দোয়াকারীদেরকে অবশ্যই একদিন এই পৃথিবীর উত্তরাধিকারী করবেন। সুতরাং যে সমস্ত দোয়া একটি বিশেষ পরিস্থিতিতে ব্যাকুলতার সাথে করা হয়, সেই দোয়া এমন বৈশিষ্ট্য রাখে যা পৃথিবীতে বিপ্লব আনয়ন করে। আর যারা খোদার পথে পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হয়, অতিবাহিত যাদের হতে হয়, খোদার দৃষ্টিতে তাদের তুলনায় কে বেশি প্রিয় হতে পারে? কেননা তারা সকল কষ্ট সে খোদার খাতিরে সহ্য করছেন। সুতরাং খোদা তাআলা শুভ সংবাদ দিয়েছেন যে তোমরা ধৈর্য এবং দোয়ার মাধ্যমে এই পরীক্ষার মোকাবেলা করো, একদিন তোমাদেরকেই পৃথিবীর উত্তরাধিকারী করা হবে। আজকালকার যে পরীক্ষার আমাদেরা সম্মুখীন, আমি বলেছি বিশেষ করে পাকিস্তানে, এই যে ত্যাগ স্বীকার করছে আহমদেরা, কোরবানি দিচ্ছে, এটি বৃথা যাবে না। এই কোরবানি এবং এই ত্যাগ আজ না হলে কাল অবশ্যই এর ফলাফল প্রকাশ পাবে। আমাদের দায়িত্ব হল কোনো অভিযোগ অনুযোগ না করে খোদার কাছে সাহায্য চেয়ে এই পরীক্ষার মোকাবেলা করা, এই পরীক্ষায় বসা। আল্লাহ তাআলা বলছেন খোদার খাতিরে যারা পরীক্ষা দেয়, যারা সমস্যার মুখোমুখি হয়, এর পরম এবং চরম রূপ হল জীবন, ইন্তেকাল করা বা মৃত্যুবরণ করা। স্মরণ রেখো খোদার খাতিরে যারা যারা জীবন দেয়, তাদের জীবন দেয়া এক সাধারণ ব্যক্তির নিহত হওয়া নয়, সাধারণ ব্যক্তির নিহত হওয়ার মতো বিষয় নয়। ইসলামের প্রথম যুগে যখন যুদ্ধ আরম্ভ হয়নি, তখন ত্যাগ এবং কোরবানির অগণিত দৃষ্টান্ত দেখা যায়। দ্বিতীয় যুগ আসে যখন মুসলমানদের উপর যুদ্ধ চাপানো হয়, সে সময়কার মোমেনদের অগণিত জীবন উৎসর্গ করার অগণিত দৃষ্টান্ত আছে। মুসলমানদের এই যে উভয় ভাবে হত্যা করা হয়েছে, যারা নিহত হয়েছেন তারা খোদার ধর্মের খাতিরে নিজেদের জীবন বাজি রেখেছেন, তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য জীবনের বাজি রেখেছেন, প্রাণ দিয়েছেন। খোদা তালা তাদের কুরবানি এবং ত্যাগকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিতে গিয়ে বলেছেন, যেমন মানুষ যারা মারা যায় ইন্তেকাল করে তাদেরকে মৃত আখ্যা দেবে না, তারা জীবিত, এক মহান উদ্দেশ্যে তারা ইন্তেকাল করেছেন। প্রতিটি মুহূর্ত যেখানে এই জীবন উৎসর্গকারীদের পুরস্কার এবং প্রতিদান উত্তরোত্তর যেখানে বৃদ্ধি পাচ্ছে, সেখানে তাদের ত্যাগ এবং কোরবানির স্মরণে মোমেনেরা তাদের নামকে জীবিত রেখেছে এবং রাখা উচিত। কেননা শহীদদের নামকে জীবিত রাখা মোমেনদের জামাতের জীবনের নিশ্চয়তা হয়ে থাকে। এই দৃষ্টান্তগুলো সামনে রেখে অন্যান্য মোমেন তখন ধর্মের খাতিরে সকল ত্যাগ শিকারের জন্য প্রস্তুত হয়ে যায়। তারা দেখেন যে কিভাবে যারা কোরবানি করেছে এক নিজেদের জানকে তুচ্ছ জ্ঞান করেছে জীবনকে, আর যে জাতি জাতিগত স্বার্থে, যে জাতির ভিতর জাতিগত স্বার্থে জীবন বিলিয়ে দেওয়ার মতো মানুষ থাকে এমন জাতি কখনো মরে না, আর যারা খোদার ধর্মের খাতিরে জীবন বলি দেয়, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, তাদের সাথে খোদার বিশেষ সাহায্য থাকে। আজ প্রতিশ্রুত মসির যুগে ধর্মীয় যুদ্ধের অবসান ঘটেছে, কিন্তু প্রশ্ন হল এখন কি খোদার পথে কেউ নিহত হয় না? যারা মৃত্যুর পর নিজেরাও চিরঞ্জীব হবে, চিরজীবন লাভ করবে এবং মোমেনদের জীবনের ও তারা বিধান এবং ব্যবস্থা করে যাবেন, যেখানে আখেরিনরা আওয়ালিনদের সাথে মিলিত হওয়ার কথা রয়েছে, সেখানে খোদা তালার পথে অবশ্যই প্রাণের নজরানাও পেশ করা আবশ্যক ছিল। তাই আখেরিন অর্থাৎ শেষ যুগে যারা মসীহ মওউদের জীবনেই কাবুলে জীবন অবসর করার দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রাণের নজরানা পেশ করেছেন। প্রাণের নজরানা পেশ করে আমাদেরকে চিরস্থায়ী জীবনের দিশা দিয়েছেন। আর তারপর থেকে আজ পর্যন্ত জামাতের সদস্যরা প্রাণের নজরানা পেশ করার মহান দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। প্রতিটি শহীদের রক্তের প্রতিটি বিন্দু যেখানে তাদের পারলৌকিক জীবনে তাদের মর্যাদাকে উন্নীত করছে, সেখানে জামাতি এবং সমষ্টিগত জীবনেরও এটি বিধান করছে, নিশ্চয়তা দিচ্ছে। সুতরাং শত্রু যদি মনে করে যে এভাবে তারা জামাতি জীবনকে প্রভাবিত করছে বা ইমানকে দুর্বল করছে, এটি শত্রুর ভ্রান্তি, ভুল। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের চেতনা নেই। যারা বাহ্যিক দৃষ্টিতে কোনো কিছুকে দেখে তারা বোঝেই না, তাদের এই বোধশক্তি নেই যে বিপ্লব হযরত মসীহ মওউদ ইসলাম নিজ জামাতে আনয়ন করেছেন বা সৃষ্টি করেছেন তা সম্পদ এবং প্রাণের ক্ষয়ক্ষতির মাধ্যমে কখনো বাধাগ্রস্ত হতে পারে না। খোদার তাকদীর এই সিদ্ধান্তে করেছে যে পরিণতিতে এই জামাতেই খোদার ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। তাই আজও জামাতের খাতিরে দেয়া প্রতিটি শাহাদত, প্রতিটি ছোট বড় পুরুষ মহিলা এবং যুবকের ভিতরে একটা নতুন প্রাণ সঞ্চার করে, প্রতিটি শাহাদতের ঘটনার পর, মৃত্যুর ঘটনার পর জামাতের সদস্যদের পক্ষ থেকে যে চিঠি পায় তাতে নিষ্ঠা, বিশ্বস্ততা এবং কোরবানির নতুন নতুন আঙ্গিক তারা তাতে তুলে ধরেন। এমন লোকদের সম্পর্কেই হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যে এদের নিষ্ঠা এবং বিশ্বস্ততা দেখে আমাকে আশ্চর্য হতে হয়, আমি আশ্চর্য হই। তাই বিরোধীদের এটি উদ্ভট এবং ভ্রান্ত ধারণা যে আহমদীদের প্রাণ এবং সম্পদের ক্ষতি করলে আহমদীরা ইমানকে নষ্ট করবে বা পদদলিত করবে, না এমন নয়। প্রতিটি পরীক্ষা ইমানকে আরো দৃঢ় করে। এই সমস্ত বিরোধীরা যদি মনে করে যে তারা বিরোধিতা করে আহমদীয়তকে মিটিয়ে দেবে, এটি তাদের ভ্রান্ত ধারণা। জামাতকে কিছু পাকিস্তানে কিছু আইনের কারণে বা পৃথিবীর কোন কোন দেশে কিছু আইনের কারণে তাবলিগের উপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু জামাতের বিরোধিতায় যে সমস্ত ঘটনা ঘটে তা স্বয়ং আমাদের তবলিগের পথকে সুগম করে অনেকেই সরাসরি এখানে চিঠি লেখে, বয়াতের ইচ্ছা এবং অভিপ্রায় ব্যক্ত করেন পাকিস্তান এবং অন্যান্য আরব দেশ থেকে। তাই এই বিরোধিতা উন্নতির পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বিরোধীরা গুটিকতক প্রাণ বিনষ্ট করতে পারে, সম্পদ লুটতে পারে, আমাদের বিল্ডিং ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদের মসজিদের নির্মাণ কাজকে তারা বাধাগ্রস্ত করতে পারে, কিন্তু আমাদের ইমানকে তারা কখনো দুর্বল করতে পারে না, পারবে না। কেননা এই পরীক্ষা এবং এই সমস্যা এ বিষয়ের প্রমাণ যে খোদা তাআলা আমাদের সাথে আছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত উল্লেখ করেছেন এবং ধৈর্যশীলদের তিনি এর মুখে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তিনি শুভ সংবাদ দিয়েছেন, বলেছেন যে তোমাদের ভয়ভীতির মাধ্যমে আমরা পরীক্ষা নেব, ধৈর্যের সাথে যদি এই পরিস্থিতি মোকাবেলা করো তাহলে তোমাদের জন্য শুভ সংবাদ, কেননা তোমরা নিয়ামতের উত্তরাধিকারী হতে যাচ্ছ। আর কেমন ভয় ভীতি, সব শত্রুর আক্রমণের আশঙ্কাও থাকে, মৌলবীদের আক্রমণের আশঙ্কা থাকে, সামান্য বিষয়ে মামলা মকদ্দমারও আশঙ্কা থাকে, সরকারের পক্ষ থেকে ভয় ভীতি থাকে, সরকারি কর্মকর্তাদের হুমকি ধমকির ভয় ভীতি থাকে, কিন্তু মোমেন কোন প্রকারের কোন দল কোন সংসদের সিদ্ধান্ত বা যে সমস্ত ভয়ভীতির কথা উল্লেখ করেছে তার ভয়ে ভীত হয়ে নিজ ইমানকে তারা নষ্ট করে না এবং তাদের ভিতর কোন দুর্বলতাও সৃষ্টি হতে পারে না। আবার বলা হয়েছে যে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে, এর অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে, এখনো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এমন ঘটনা ঘটে, কিন্তু 74 জামাতের বিরুদ্ধে যে পরিস্থিতির অবতারণা হয়েছিল, জাহমদীদের উপর যে কঠোর পরিস্থিতি চাপানো হয়েছিল, কঠোর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আহমদীরা, তখন কোন আহমদী ঘরে খাদ্য পানীয় সামগ্রী পৌঁছানোর সুযোগ ছিল না, আর আহমদীদেরও ঘর থেকে বের হওয়ার অনুমতি ছিল না, বাজার থেকে গিয়ে খাদ্য পানীয় আনার অনুমতি ছিল না, আর গেলেও দোকানদারদের উপর নিষেধাজ্ঞা ছিল যে আহমদীদের কোন খাদ্য পানীয় দেবে না বা বিক্রি করবে না আহমদীদের কাছে। সম্পদ লুটা, অন্যায়ভাবে হরণ ভক্ষণ আজও এই উদ্দেশ্যহীন চেষ্টা আজও জারি আছে। কোন আহমদী নিজ সম্পদ ফিরে পাওয়ার জন্য যদি আইনানুগ কোন ব্যবস্থা নিতে চায় তাহলে অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে তারা বলে বসে যে কাদিয়ানি, এই নাম কাদিয়ানি বা আহমদী নাম শুনেই বিচারের আসনে বিচারকের আসনে উপবিষ্ট ব্যক্তিরা বা সরকারি কর্মকর্তারা আহমদীদের সাহায্য করে না। জামাতি ভাবে 74 আবওয়ার জমির একটা অংশ সরকার মৌলবীদের হাতে সোপর্দ করেছে, যেখানে আজকাল তথাকথিত মুসলিম কলোনি আবাদ রয়েছে। কিছুদিন পূর্বে জামাতের কৃষিভূমি জাতীয় কলেজের সাথে ছিল নতুন ক্যাম্পাসের, আর আবওয়ার একটা খোলা জায়গা যে দারুন নাসারে রয়েছে, তার উপর তাকে জবরদখল করেছে সরকার, বলে যে এটি আমাদের জায়গা। এরপর সন্তান সন্ততি এবং প্রাণের পরীক্ষার আছে, বাচ্চাদের শিক্ষাগত ক্যারিয়ারকে বরবাদ করা হচ্ছে, স্কুলে ছেলে মেয়েদের হাসি ঠাট্টার লক্ষ্যে এমনভাবে হাসি ঠাট্টা করা হয় যে বাচ্চা স্কুলে যেন না যায়। ফয়সলাবাদের মেডিকেল কলেজে কিছুদিন পূর্বে এটি ঘটেছে, ছাত্রদের পড়ালেখা পথে বাধা সৃষ্টি করা হয়েছে, লাইয়ার ঘটনা আপনারা সবাই জানেন, চার আহমদী বালকের বিরুদ্ধে অন্যায় ভাবে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের পিতামাতা, এই সমস্ত বালকদের পিতামাতা যদি ঘোষণা করত যে আমরা আহমদীয়ত ছেড়ে দিচ্ছি, তাহলে যে মামলা মৌলভীরা রসুল অবমাননার নামে করেছিল সেই মামলা তারা প্রত্যাহার, তাৎক্ষণিক ভাবে প্রত্যাহার করত, কারণ তারা এরই অপেক্ষায় ছিল। তারা চাচ্ছিল আহমদীরা কোনোভাবে ভয় পেয়ে ইমান কে যেন নষ্ট করে, এই হলো তাদের চাল, তাদের ধূর্ত। আহমদীদেরকে সকল পরীক্ষার যাতাকলে পিষ্ট করে আহমদীয়ত থেকে বিচ্যুত করা, কিন্তু এরা জানে না যে আহমদেরা প্রকৃত মুসলমান, কোরআনের প্রতিটি হরফ এবং অক্ষরের উপর তারা বিশ্বাস রাখে। তাদেরকে আল্লাহ তাআলা পূর্বেই বলেছেন যে এইভাবে তোমাদের পরীক্ষা করা হবে। সুতরাং তোমরা অবিচল থেকো, দৃঢ়চিত্ত থেকো, আর পরিণামের অপেক্ষা করো, এবং সকল পরীক্ষায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো, অর্থাৎ আমরা আল্লাহর আর তার দিকে আমরা ফিরে যাব। এটি এক আহমদীর আদর্শ এবং রীতি এবং বৈশিষ্ট্য। এই যে দুঃখ দেওয়া হয় বা যে কষ্ট দেওয়া হবে, আহমদীরা এর মুখে মোকাবেলায় ধৈর্যই প্রদর্শন করবে। আর ধৈর্য হলো দুঃখ অনুভব করো অবশ্যই, কিন্তু এই দুঃখের কারণে নিজের বিবেক বুদ্ধি হারিয়ে বসবে না, অভিযোগ অনুযোগ করবে না, বরং সকল ক্ষয় ক্ষতি এবং পরীক্ষার সময় তোমার দৃষ্টি খোদার পবিত্র সত্তার উপর থাকা চাই। এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে যে নিঃসন্দেহে এটি পরীক্ষা, কিন্তু এটি সাময়িক, এটি ক্ষণস্থায়ী, আর খোদা তালা এর ফলশ্রুতিতে আমার জন্য আমার পরিণতি অবশ্যই শুভ হবে। এই চেতনা থাকতে হবে যে সকল ক্ষয়ক্ষতি আমার প্রাণে প্রাণ, আমার সন্তান সন্ততি, আমার সম্পদ, এই পৃথিবীর ক্ষণস্থায়ী বিষয়, খোদার খাতিরে যদি সব নষ্ট হয় তাহলে খোদার কৃপা, তার ফজলের আমি ফজল এবং কৃপা অধিক মাত্রায় আমি লাভ করব ইনশাআল্লাহ। মানুষ যখন ইন্না লিল্লাহ বলে, এই তার এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত যে আমরা আল্লাহর আর আমাদের ধন সম্পদ সন্তান সন্ততি সবই আল্লাহ তাআলার। তিনি যদি চান যে সমস্ত নেয়ামত যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তিনি যদি তা ফেরত নিতে চান, তাহলে কোন প্রকারের হা হুতাশ বা কান্নাকাটি করার কোন প্রয়োজন নেই, কেননা ইন্না ইলাইহি রাজিউন, আমরাও তো তার দিকেই ফিরে যাব। অর্থাৎ মোমেন এই কথা বলে, আর যেখানে আমরা তার দিকে ফিরে যাব সেখানে খোদা তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে পারলৌকিক জীবনে এই পৃথিবীর তুলনায় উত্তম প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে। মোমেনের চিন্তা যেখানে এমন, সেখানে জাগতিক ক্ষয়ক্ষতি যে কারণে সে ক্ষতিগ্রস্ত হোক না কেন, এটি তার জন্য সাময়িক আক্ষেপ বা পরিতাপের কারণ হতে পারে, কিন্তু জীবনের পথে কোনোভাবে এটি বাধা হয়ে দাঁড়াতে পারে না। হযরত মুসা ইসলাম বলছেন যে মোমেন হিসেবে পরীক্ষাকে তোমরা কোন অশুভ বিষয় মনে করো না, এটিকে অশুভ সে মনে করবে যে কামেল মোমেন নয়। কোরআন শরীফ বলে যে ওয়ালা ডাব্লু আন্নাকুম বিশাই মিন আল খাউফ ওয়াল জু ওয়া নাকসু মিন আল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন যে আমরা কোন সময় তোমাদের সম্পদ প্রাণ সন্তান সন্ততি বা কৃষির মাধ্যমে পরীক্ষা করবো, কৃষির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবো, যারা এমন সময় ধৈর্য ধারণ করে এবং কৃতজ্ঞ হয় তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য খোদার রহমতের দ্বার খোলা এবং খোদার বরকত তাদের উপর নাজিল হবে, এমন কথা তারা তখন বলে। এবং এমন সময় তারা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা এবং আমাদের সাথে সংশ্লিষ্ট সব কিছু খোদা তালারই। আর অবশেষে তারা খোদার দিকেই, এসব কিছু খোদার দিকেই ফিরে যাবে এবং কোন প্রকারের দুঃখ তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে না। এমন মানুষ আল্লাহ তাআলার প্রতি আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকে এবং সেই সন্তুষ্টির ভিতরে থাকাই তারা পছন্দ করে এবং থাকে। এমন মানুষ ধৈর্যশীল হয়ে থাকে এবং ধৈর্যশীলদের জন্য খোদা তালা অনন্ত এবং অশেষ প্রতিদান রেখেছেন। তো আহমদীদের এই প্রতিক্রিয়াই দেখানো উচিত। আর আল্লাহ তালার ফজলে আজ পর্যন্ত জামাতের সভ্যরা এবং সদস্যরা এমনই করে আসছে। আর এই প্রত্যুত্তর এবং প্রতিক্রিয়াই আমাদের উন্নতির মূল মন্ত্র। তাই সবসময় খোদা তালার কাছে দোয়া করা উচিত যে পরীক্ষা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের দোয়া করা উচিত। খোদা তালা নিজেই পরীক্ষা থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন। কিন্তু যদি খোদার পক্ষ থেকে কোনো পরীক্ষা আপতিত হয়, পরীক্ষা আসে, তখন দৃঢ়চিত্ততা অবিচলতা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটি খোদার অশেষ পুরস্কার এবং প্রতিদানের কারণ হবে। কথাগুলো বর্ণনা করার পর আল্লাহ তাআলা যে বলছেন যে তিনি ধৈর্যশীলদের সাথে আছেন, খোদার পথে যারা শহীদের মর্যাদা পান তারা চিরস্থায়ী জীবনের জীবন লাভ করেন বা ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ এবং অনেক বড় শুভ সংবাদ রয়েছে। কেননা তারা খোদার সন্তুষ্টির অধীনস্থ করেছেন নিজেদের আনন্দকে। এই কথাগুলো বলার পর মুসলিম ইসলাম বলেন যে প্রত্যাদিষ্ট এবং তাদের জামাতের উপর যে সমস্যা আপতিত হয় সে সম্পর্কে মাসুম বলছেন যে পৃথিবীতে কোন প্রত্যাদিষ্ট এমন আসেনি, মামুর আসেনি যার উপর পরীক্ষা আসেনি। হযরত ঈসা আলাইহিস সালামকে বন্দি করা হয়েছে, কি হেন কষ্ট নেই যা তাকে দেয়া হয়নি। মুসা আলাইহিস সালামের সাথে কি ব্যবহার করা হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেলা হয়েছে, পরিবেষ্টন করা হয়েছে, কিন্তু এমন লোকদের পরিণাম শুভ হয়ে থাকে। অর্থাৎ এই সমস্ত কষ্ট যারা সহ্য করেন তাদের পরিণাম শুভ হয়। যদি খোদার রীতি এটি হতো যে মামুরদের জীবন আরাম এবং বিলাসিতার ভিতর কেটে যেত আর তার জামাত পোলাও জর্দা খেয়ে কেটে দিত, তাহলে অন্যান্য বস্তুবাদী মানুষ এবং তাদের ভিতর কি পার্থক্য হতো? শুধু আরাম আয়েস বিলাসিতা এবং আরাম প্রিয়তার ভিতরে যদি জীবন কেটে যেত, কষ্ট যদি সহ্য করতে না হতো, তাহলে দুনিয়ার কীট এবং ঐশী জামাতের ভিতর পার্থক্য কি? তিনি বলছেন পোলাও জর্দা খেয়ে আলহামদুলিল্লাহ বলা বা আল্লাহ তাআলার শুকর এটি বড় সহজ কাজ। খোদার শুকর করা বা খোদার প্রশংসা করা পোলাও জর্দা খেয়ে খুব সহজ কাজ। আর প্রত্যেক ব্যক্তি এই নিঃসন্দেহে বলতে পারে, কিন্তু আসল বা বড় কথা হল সমস্যার সময় এমনটি বলা। সমস্যা যখন আসে, বিপদ যখন আসে, তখন একই একাগ্রতা, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যেভাবে নিয়ামতের সময় মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে। মামুরিন এবং তাদের জামাতের উপর বিভিন্ন পরীক্ষা আসে, ভূমিকম্প আসে, বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাবে, কাজাবুর এটি অর্থ। দ্বিতীয়ত, এই সমস্ত ঘটনার ফলে যারা ইমানের ক্ষেত্রে কাঁচা এবং ইমানের ক্ষেত্রে যারা দৃঢ় তারা পৃথক পৃথক হয়ে যায়। যারা যাদের ইমান কাঁচা তখন তারা আলাদা হয়ে যায়। দুর্বল ইমানের অধিকারী এবং দৃঢ় ইমানের অধিকারীর ভিতরে এটি পার্থক্য। যারা দুর্বল তারা পরীক্ষার সময় ঝরে যায়, দোদুল্যমান হয়, কিন্তু যাদের ইমান দৃঢ় তারা সমস্যার সময়ও ক্রমশ এগিয়ে যেতে থাকেন। মুসলিম বলছেন আমার সাথে আল্লাহ তাআলার সুন্নত এবং রীতি এটি, যতক্ষণ পরীক্ষা না আসবে আসে ততক্ষণ কোন নিদর্শন প্রকাশ পায় না। আল্লাহ তালার বান্দাদের সাথে ভালোবাসার এটি প্রমাণ যে তাদের বান্দাদের পরীক্ষায় ফেলা এটি খোদার ভালোবাসার প্রমাণ। যেমন তিনি বলেন অবশ্যই সাহেবেন আল্লাহিন এদা আসাবাতুম মুসিবাতুম কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল প্রকারের পরীক্ষা এবং দুঃখে কষ্টের সময় তারা খোদা তালার দিকে ঝোঁকেন আর খোদার পুরস্কার এবং নিয়ামত তারাই লাভ করেন যারা অবিচলতার সাথে এসব মোকাবেলা করেন। সুখের দিন বা যত বড় সুন্দর হয় আরাম আয়েসের ভিতর কাটে কিন্তু লাভ কিছু হয় না। যারা বিলাসিতার ভিতর থাকে আরাম আয়েসের ভিতর থাকে আমোদ প্রমোদে থাকে খোদা তালার সাথে সম্পর্ক তাদের ছিন্ন হয়ে যায়। খোদার ভালোবাসার প্রমাণ হলো তিনি পরীক্ষায় ফেলেন আর এভাবে বান্দার যে মাহাত্ম্য সেটি প্রকাশ করেন। বান্দার যে মাহাত্ম্য রয়েছে তার ইমানের দৃঢ়তা প্রকাশ পায় পরীক্ষার মাধ্যমে। যেমন কিসরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতারি পরোয়ানা জারি না করত তাহলে সে রাতে মারা যাওয়ার যে নিদর্শন সেটি কিভাবে প্রকাশ পেত? তা প্রকাশ পেত না। মক্কাবাসীরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহিষ্কার না করত তাহলে ফাতাহ না লাকা ফাতহাম মুবিনার ধ্বনি কিভাবে প্রতিধ্বনিত হতো? প্রতিটি মুজিজা পরীক্ষার সাথে সম্পর্ক রাখে। উদাসীনতা এবং আমোদ প্রমোদের জীবনের খোদার সাথে সম্পর্ক নেই। সফলতার পর সফলতা আর যদি লাভ হয় তাহলে কান্নাকাটি আর আকুতি মিনতি তো আর থাকেই না। তাই বেদনাদায়ক পরিস্থিতি আসাও পরিস্থিতির সম্মুখীন হওয়া আবশ্যক। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে যারা ধৈর্যশীল তিনি তাদের সাথে আছেন আর যারা খোদার সন্তুষ্টির খাতিরে প্রাণের নজরানা পেশ করে আল্লাহ তাদের চিরস্থায়ী জীবন দান করেন এবং আল্লাহ তাদের শুভ সংবাদ দেন। আর শেষ আয়াতে আল্লাহ তাআলা আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেগুলোর শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পুনরায় একই কথার পুনরাবৃত্তি করেন যে এদের উপরই খোদার আশিস এবং কৃপা এবং করুণা বর্ষিত হয়। যারা খোদার বরকত রহমতের ওয়ারিশ হয় তারাই প্রকৃত পক্ষে হেদায়েত প্রাপ্ত। কেননা সালাওয়াত ও মিররব্বিহি শব্দ ব্যবহার হয়েছে তাই বরকত এবং মাগফিরাত শব্দ অনুবাদ হবে। যারা সবর করে এবং ধৈর্য ধরে তারা খোদা তালার ক্ষমা এবং রহমতের এমন দৃষ্টান্ত দেখবে যা তাদের আধ্যাত্মিক মান এবং মর্যাদাকে সমুন্নত করবে। সালাওয়াত ও মিররব্বিহিম অর্থ এই নয় যে তারা খোদার জন্য দোয়া করছেন বা আল্লাহ তাদের জন্য দোয়া করেন এমন নয়, বরং খোদার মাগফিরাত এবং রহমত তারা লাভ করেন। আল্লাহর ক্ষমা এবং রহমত লাভের ফলে এমন মানুষের আধ্যাত্মিক মর্যাদা উন্নীত হতে থাকে এবং খোদার রহমত তাদের সঙ্গী এবং সাথী হয়, তাদের সাথে থাকে। জাগতিক যে ক্ষয়ক্ষতি হয় তাও আল্লাহ তাআলা চুকিয়ে দেন, মিটিয়ে দেন যারা খোদার খাতিরে সকল কোরবানি এবং ত্যাগের জন্য প্রস্তুত হয়। আপনারা একটু খতিয়ে দেখুন, খোদার পথে যে কোনো প্রকারের কোরবানি যে আহমদে স্বীকার করেছে তার হাতে বিরোধীরা কখনো নিজেদের পছন্দ মতো কোন ভিক্ষার ঝুলি কখনো তাদের হাতে ধরাতে পারেনি, বরং ভিক্ষার ঝুলি তাদের হাতে এখন রয়েছে যারা আহমদিয়াতকে কষ্ট দিয়েছে। আইন কানুনের আড়ালে আবড়ালে তারা আহমদীদের অমুসলিম আখ্যা দিয়েছে আর আল্লাহর এই স্পষ্ট সমর্থন এবং সাহায্য সত্ত্বেও যদি এরা না বোঝে বা বুঝতে না চায় তাহলে কেউ কোনো কিছু করতে পারে না। আমরা শুধু দোয়াই করতে পারি আল্লাহ এদেরকে বিবেক বুদ্ধি দেন, কাণ্ড জ্ঞান দেন। আর এই আয়াতের শেষে দিকে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল মুহতাদুন, যারা খোদার রহমত এবং ক্ষমা এবং আশিস আর বরকত লাভ করে তারাই প্রকৃত পক্ষে হেদায়েত প্রাপ্ত। আর হেদায়েতের কারণে হেদায়েতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এরা ক্রমশ উন্নতি করে। সমস্যার সময়, পরীক্ষার সময় তারা যেহেতু ধৈর্য ধারণ করে এবং দোয়ার ভিত্তিতে তারা কাজ করে, তাই খোদা তালা ক্রমশ তাদের ক্রমাগতভাবে তারা হেদায়েত পেতে থাকে এবং তারা উন্নতি করে। খোদার সাথে সাক্ষাৎ এবং মোলাকাতের নতুন পথ তাদেরকে দেখানো হয় আর খোদার সবসময় তারা নৈকট্য পেয়ে থাকে, নৈকট্য লাভ করে। আল্লাহ তালার দরবারে সবসময় দোয়া করা উচিত, দোয়া করতে থাকা উচিত যে খোদা শুধু নিজে কৃপায় অনুগ্রহে আহমদীদেরকে পরীক্ষা থেকে রক্ষা করুন। কিন্তু যদি ঐশীল সিদ্ধান্ত এবং তাকদীর অনুসারে কাউকে পরীক্ষায় পড়তেই হয়, পরীক্ষার মুখোমুখি হতেই হয়, তাহলে খোদা তালা ধৈর্য আর দোয়ার সাথে এর মোকাবেলা করার তৌফিক দিন এবং আমাদের সদা তিনি পথ প্রদর্শন করুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে আমি যখন আপনাদের এই কষ্ট দেখি আর অপর দেখে খোদার স্নেহপূর্ণ কুদরত এবং শক্তি যার আমি পরীক্ষা করেছে, যার আমার পরে এসেছে, তখন আমি মোটেই চিন্তিত হই না, ব্যাকুল হই না, উৎকণ্ঠিত হই না, কারণ আমি জানি আল্লাহ তাআলা মহাসম্মান খোদা কাদের এবং বড় দয়ালু, তিনি কঠিন অবস্থা থেকে মুক্তি দেন, যার তত্ত্বজ্ঞান তিনি বৃদ্ধি করতে চান তাকে পরীক্ষায় ফেলেন যেন সে বুঝতে পারে যে আল্লাহ তাআলা নৈরাশ্যের ভেতর আশার আলো দেখাতে পারেন। তো খোদা তাআলা এখন তদ্দয়ালু, পরীক্ষা দেখে কথা মনে করা উচিত নয় যে খোদার কৃপা বাড়ি বন্ধ হয়ে গেছে, পরীক্ষার সময় তিনি একান্ত দয়ালু, করিম এবং রহিম। তিনি আরো বলেন যে রোগ বা বিপত্তি যত ভয়াবহ হোক না কেন, খোদা তাআলার রহমতের দ্বার খোলা, তার রহমতের প্রত্যাশী থাকা উচিত। হ্যাঁ, তখন ব্যাকুলতার সাথে উৎকণ্ঠাপূর্ণ তওবা এবং ইস্তেগফারের অনেক প্রয়োজন। এই কথা স্মরণ রাখা উচিত যে ব্যক্তি কোনো বলা বা সমস্যার সময় কোনো পাপকে তওবা নসু হিসাবে পরিত্যাগ করে, যা পরিত্যাগ করা কোনোভাবে তার জন্য সম্ভব না হয়, তাহলে এই কাজ তাদের জন্য তার জন্য মহান প্রায়শ্চিত্ত বা কাফারা হিসাবে কাজ করে। যদি কোনো পরীক্ষা আসে, কোনো সমস্যা আসে, সেই সেই কারণে বা সেই মুহূর্তে যদি মানুষ কোনো পাপকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে এবং পরীক্ষা থেকে শিক্ষা নেয়, তাহলে এটি তার জন্য মহান কাফারা বা প্রায়শ্চিত্ত হিসাবে কাজ করে। আর তার বক্ষ প্রশস্ত হওয়ার সাথেই সেই পাপের অন্ধকার দূর হয়ে যায় এবং আলো সৃষ্টি হয়। যখন মানুষের বক্ষ মোচিত হয় পরীক্ষার কারণে, যে অন্ধকার ছেয়ে থাকে তা আলোতে বদলে যায় বা আলোর আশা সৃষ্টি হয়। সুতরাং আজকালকার যে অবস্থা, আমি বলেছি জামাতের বন্ধুদের পৃথিবীর সর্বত্র দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত, নিজের ভুলভ্রান্তির সংশোধনের প্রতি দৃষ্টি থাকা চাই, খোদার মোলাকাত এবং দিদার লাভের চেষ্টা করা উচিত, ব্যক্তিগত প্রচেষ্টা অর্থাৎ জামাতের প্রতিটি সদস্য যদি সংশোধনের চেষ্টা করে তা একটা সেই সম্মিলিতভাবে একটা নদীর রূপ নেয়, আর একত্রিত রূপে এটি যখন আরশের দিকে যায় তখন খোদার রহমত এবং খোদার বরকতা তার কৃপাকে প্রবলভাবে আকর্ষণ করে। আল্লাহ তাআলা জামাতের প্রতিটি সভ্য এবং সদস্যকে এই চেতনার সাথে বিশেষভাবে দোয়া করার তৌফিক সৌভাগ্য দিন, কেননা পরিস্থিতি যেভাবে যেমন রূপ নিচ্ছে মনে হয় যেন পাকিস্তানে আহমদীদেরকে বিশেষভাবে আরো পরীক্ষার যুগ কাটাতে হবে। কিন্তু এই সমস্ত নির্বোধরা জানে না, তারা মনে করে আহমদী সহজ টার্গেট, খুব সহজ লক্ষ্য। এভাবে দেশের অন্যান্য যে অশান্তি আছে সেইগুলোকে অপেক্ষা করে আহমদীদের দিকে যদি দৃষ্টি দেয় সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি বলেছে যে এই নির্বোধরা জানে না যে আহমদীদের এরা ক্ষতিগ্রস্ত করছে না, বরং অজান্তে এদের হাতের ক্রীড়ক সেজে যারা দেশকে খণ্ড বিখণ্ড করতে চায় তারা এইভাবে দেশের ক্ষতি করছে। সুতরাং পাকিস্তানের জন্য অনেক দোয়ার প্রয়োজন, খোদা দয়া করুন খোদা কৃপা করুন। আজ আরেকজন শহীদের নামাজে জানাজা আমি পড়াবো, যাকে সম্প্রতি শহীদ করা হয়েছে। তার নাম মোহাম্মদ আজম তাহের সাহেব, উদ শরীফের অধিবাসী। তার পিতা ছিলেন হাকিম মোহাম্মদ আফজল সাহেব। 26 সেপ্টেম্বর তাকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়ের ঘর থেকে এক বিয়ের অনুষ্ঠানের পর ফিরে আসছিলেন। কোন ছেলে বা মেয়ের বিয়ে ছিল, নিজ মেয়ে এবং বাচ্চাদের সাথে ফিরে আসছিলেন 8:30 দিকে। পথে এক জায়গায় যেখানে জনবসতি কম ছিল, দুই ব্যক্তি পিস্তল দেখিয়ে তার পথে দাঁড়িয়ে যায়। মোটরসাইকেলে ব্যালেন্স ছিল না, মাটিতে পড়ে যায় বাচ্চারা। বাচ্চাদেরকে যখন তিনি উঠাতে যান, দুর্বৃত্তরা তার কাছে আসে এবং তার কানের উপর পিস্তল রাখে। তিনি তাদেরকে বলেন যে যা নেওয়ার হয় নিয়ে যাও, কিন্তু আমাদের ছেড়ে দাও। কিন্তু তারা তার মাথায় পিস্তল রেখে গুলি করে এবং তিনি শাহাদত বরণ করেন। চিকিৎসার সাথে তার সম্পর্ক ছিল, বড় জনপ্রিয় ব্যক্তি ছিলেন যেখানে তিনি প্র্যাকটিস করতেন। তিনি হেকমত শাস্ত্র পড়েছেন, মুসি ছিলেন, 51 বছর ছিল বয়স, অত্যন্ত সুন্দর আখলাকের অধিকারী, বড় সর্বজনপ্রিয়, জামাতের মুখলেস কর্মী, অতিথি পরায়ণ এক আহমদি ভাই ছিলেন। দোয়া এবং নামাজের প্রতি গভীর মনোযোগী ছিলেন। আজকাল সেক্রেটারি মাল হিসেবে জামাতের সেবা করছিলেন, খেদমত করছিলেন। দুই মেয়ে এবং ছেলে রেখে গেছেন, 5 ভাই বোন তারা। তার এক ভাই জামাতের মুবাল্লিগ। তার পিতাও এখন আল্লাহ তাআলার ফজলে জীবিত আছেন। আল্লাহ তাআলা শহীদের স্ত্রী, বাচ্চা এবং পিতা মাতাকে, শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং দোয়ার সাথে এই ক্ষতির মোকাবেলা করার তৌফিক দিন। তার প্রিয় এবং আমাদের প্রিয় যারা খোদা তালার পথে শহীদ হয়েছেন, তার কারণে আমাদের সব প্রত্যেকের ইমান দৃঢ় হোক, দৃঢ়তা লাভ করে এবং খোদার সাথে আমাদের সম্পর্ক উন্নত হোক, উন্নতি করুক। আরো দুইজন শহীদের জানাজা পড়া হবে, যারা জামাতের কারণে হয়তো শাহাদত বরণ করেননি, কিন্তু দেশে সন্ত্রাস যেহেতু দ্রুত বিস্তার লাভ করছে, আমি পূর্বে বলেছি দেশকে খণ্ড বিখণ্ড এরা করতে যাচ্ছে, এই তারা এমন এক সন্ত্রাসের শিকার হয়েছেন। দুই শহীদ রিয়াজ আহমদ সাহেব এবং ইমতিয়াজ আহমদ সাহেব, দুই ভাই, পেশাওয়ারে সম্প্রতি যেই বোমা বিস্ফোরণ হয়েছে ব্যাংকের কাছে, তারা এতে ইন্তেকাল করেন। তারা যাচ্ছিলেন সেই পথে, ঘটনাস্থলে বা অকুস্থলে তারা ইন্তেকাল করেন। আলিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন। একজনের বয়স ছিল 40, বিয়ে করেছেন তিনি, তার দুই সন্তান রয়েছে, দ্বিতীয় ভাইয়ের বয়স ছিল শুধু 20 বছর। শহীদের জানাজার সাথে এই দুই ভাইয়ের নামাজে জানাজা পড়াবে। একইভাবে আরেকটি জানাজা যুক্তরাজ্যের সাবেক ন্যাশনাল সদর এবং আমির চৌধুরী আনোয়ার কানহু সাহেবের নামাজে জানা যাবে। 27 সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেছেন, দীর্ঘকাল যুক্তরাজ্যে বসবাস করেছেন, এদেশের জাতীয় প্রেসিডেন্ট এবং জামাতের আমির ছিলেন, ইউকে কাজাবোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, পূর্বে ক্যালকাটায় এবং ঢাকায় বসবাস করেছেন। ক্যালকাতাতে আমির ছিলেন, ঢাকাতেও আমির ছিলেন। ফজলে উমর ফাউন্ডেশনের সদস্য ছিলেন। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সেক্রেটারি হিসেবে বিভিন্ন সফরে তার সাথে গিয়েছেন। হাজরত খলিফাতুল মসীহ রাবে 1984 যখন এখানে আসেন, তখন কোরআনের ইংরেজি অনুবাদকে রিভিউ করার জন্য যে টিম গঠন করেছিলেন, তাতে তাকে অন্তর্ভুক্ত করেছেন। খেলাফতের সাথে গভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল। ওয়াকফে জিন্দেগী এবং মুবাল্লিগদেরকে গভীর সম্মান করতেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা এবং মাগফিরাত করুন তার প্রতি এবং রহমত করুন। আরেকটি জানাজা মনসুর আব ওয়াহাব সাহেবের, যিনি মৌলভী আব্দুল ওয়াহাব আদম সাহেবের কন্যা, যিনি জানিয়েন রাবোয়ার জামিয়া থেকে তিনি বাস করেছেন। প্রথম আফ্রিকা থেকে যারা পড়তে গিয়েছেন রাবোয়ায়, প্রথম 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 যুগে তিনি গিয়েছিলেন। ওয়াহাব সাহেবেরই কন্যা আব্দুল ওয়াহাব সাহেব আজকাল গানার আমির এবং মিশনারি ইনচার্জ। মোহাম্মদ বেদু সাহেবের স্ত্রী তার কিডনিতে সমস্যা দেখা দেয়, অসুস্থ চলে আসছিলেন। কয়েকদিন পূর্বে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থাও হয়েছিল, কিন্তু খোদার তকদির এটাই ছিল, 28 বছর বয়সে ইন্তেকাল করেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারও নামাজে জানাজা হবে। আল্লাহ তাআলা মাগফিরাত এবং রহমত করুন তার পিতা মাতাকে। আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله